বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن সদকুল।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 6 নভেম্বর, 21 কার্তিক এবং ফার্সি 15 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরান ও আজারবাইজানের মধ্যে মতবিরোধ নিরসনের চেষ্টা এবং বাংলাদেশে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে চলমান ধর্মঘট সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে 60 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন 25 কেজি, জানিয়েছেন আণবিক শক্তি সংস্থার মুখপাত্র। রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ক্রিমিয়া এবং সবসময় এটি রাশিয়ার অংশই থাকবে, প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা। তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশে চলছে পরিবহন ধর্মঘট, আজ থেকে বন্ধ হয়েছে লঞ্চ চলাচল। এবং ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগরে সিভিল হাসপাতালে অগ্নিকাণ্ড, মারা গেছে 10 করোনা রোগী। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন শতকরা 60 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের 25 কেজি মজুদ গড়ে তুলেছে তার দেশ। তিনি আরও বলেছেন শতকরা 20 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদও 210 কিলোগ্রাম ছাড়িয়েছে। রাজধানী তেহরানে শুক্রবার ইরানের পরমাণু অর্জন বিষয়ক এক প্রদর্শনীর অবকাশে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন গত বছর ডিসেম্বরে ইরানের সংসদে পাশ হওয়া একটি আইনের বলে তার সংস্থা বেসামরিক কাজে পরমাণু তৎপরতা শক্তিশালী করেছে। 2020 সালের 1 ডিসেম্বর ইরানের সংসদে একটি আইন পাশ হয় যাতে সরকারকে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। আমেরিকা 2018 সালেই এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিল এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। এ অবস্থায় এই সমঝোতা একা মেনে চলার কারণে ইরানের মারাত্মক ক্ষতি হচ্ছিল। ইরানের সংসদে পাশ হওয়া আইনে দেশের আণবিক শক্তি সংস্থাকে বছরে 20 মাত্রায় সমৃদ্ধ অন্তত 120 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বলা হয়েছিল, যা গত 1 বছরে 210 কেজি অতিক্রম করেছে।
ওমান সাগরে ইরানি তেল ছিনতাইয়ের চেষ্টা করায় আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর শরণাপন্ন হওয়া উচিত, একথা বলেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য শাহরিয়ার হেইদারি। তিনি আরও বলেছেন, আমেরিকা ওমান সাগরে ইরানের তেল চুরির যে পদক্ষেপ নিয়েছিল তা আন্তর্জাতিক কনভেনশন ও সাগর বিষয়ক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। সব দেশেরই উচিত এ সংক্রান্ত আইন ও নীতিমালা মেনে চলা। কমিশনের এই সদস্য আরও বলেন, যেসব দেশ এই অঞ্চলে আমেরিকার জন্য ঘাঁটি ও অবস্থান তৈরি করে দিচ্ছে, তাদের জানা উচিত ওই দেশটির কাজই হল উত্তেজনা ও বিভেদ সৃষ্টি করা। শাহরিয়ার হেইদারি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজের অধিকার রক্ষার বিষয়ে দৃঢ় ও প্রতিজ্ঞ। সম্প্রতি ওমান সাগরে ইরানের তেল চুরির প্রচেষ্টা রুখে দেওয়ার ক্ষেত্রেও ইরানের নৌবাহিনীর দৃঢ়তা ও সময়োচিত পদক্ষেপ লক্ষ্য করা গেছে। গত 25 অক্টোবর ওমান সাগরে মার্কিন সেনারা ইরানের তেলবাহী একটি ট্যাঙ্কার আটক করে তার তেল অন্য একটি ট্যাঙ্কারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আইআরজেসির কমান্ডোরা হেলিকপ্টারের সাহায্যে দ্বিতীয় ট্যাঙ্কারটিতে অবতরণ করেন এবং এটির নিয়ন্ত্রণ গ্রহণ করে ইরান উপকূলের দিকে নিয়ে যান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সবসময় এটি রাশিয়ার অংশই থাকবে। রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া ভাষণে পুতিন একথা বলেছেন। তিনি বলেন, আমাদের দেশ ঐতিহাসিক ঐক্য ফিরে পেয়েছে। এই জীবন্ত ও অবিভাজ্য ঐক্য বিশ্বের বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলের জন্য জনগণের মনে সবসময় অনুভূত হবে। 2010 সালে ইউক্রেন থেকে ভাগ হয়ে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। তার স্মরণে পুতিন রাশিয়ার গৃহযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দেন। এ সময় পুতিন বলেন, ক্রিমিয়া এখন থেকে চিরদিনের জন্য রাশিয়ার, এটি রাশিয়ার সার্বভৌম অংশ। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া যুক্ত হওয়ার পর ইউক্রেনের সঙ্গে মস্কোর সম্পর্ক চরমভাবে অবনতি হয়। জাতীয় ঐক্য দিবসে রাশিয়ায় সরকারের ছুটি পালিত হয়। 2004 সালে পুতিনের প্রশাসন এ দিবস চালু করে। 1612 সালে পোল্যান্ডের কাছ থেকে মস্কো মুক্ত করার স্মৃতি হিসেবে এ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিউনিস্ট অক্টোবর রেভলিউশন ডের পরিবর্তে দিবসটি চালু করা হয়। ইয়েমেনের পশ্চিম মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী। ঘাঁটিটি ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদি এবং সৌদি আরবের অনুগত গেরিলারা ব্যবহার করত। এই ঘাঁটি দখলের মধ্য দিয়ে হুতিরা মারিব প্রদেশের গুরুত্বপূর্ণ তেল সম্পদের খুব কাছাকাছি পৌঁছে গেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সামরিক সূত্র বলেছে, হুতি যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী প্রচণ্ড শক্তি নিয়ে মারিব প্রদেশের আল জুবা এলাকায় অবস্থিত ওই ঘাঁটির উপর হামলা চালায় এবং সৌদি অনুগত গেরিলাদের সঙ্গে কয়েক ঘণ্টা লড়াইয়ের পর ঘাঁটিটি দখল করতে সক্ষম হয়। কয়েকটি সূত্র জানিয়েছে, ইয়েমেনি যোদ্ধারা কয়েকদিন থেকে ঘাঁটির উপর হামলা চালায় এবং হামলার মুখে টিকতে না পেরে সৌদি অনুগত গেরিলারা পালিয়ে যেতে বাধ্য হয়। সূত্রগুলো বলছে, এই ঘাঁটিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং এটি হচ্ছে মারিবের দক্ষিণাঞ্চলে সৌদি অনুগত গেরিলাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। উম্মে রিশ নামের এ ঘাঁটি দখলের সময় ইয়েমেনি যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ভারী গোলাগুলি ব্যবহার করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি উদারপন্থী গণতন্ত্রের জন্য তার দল লড়াই সংগ্রাম করছে। রাজধানী ঢাকায় আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি উদারপন্থী গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে। প্রয়াত নেতা তরিকুল ইসলাম সমস্ত জীবন দিয়ে সেই কাজটিই করে গেছেন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক স্মরণ সভায় এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। তরিকুল ইসলাম স্মৃতি সংসদ এই স্মরণ সভার আয়োজন করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা একটি উদারপন্থী গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছি। জনাব তরিকুল ইসলাম সমস্ত জীবন দিয়েই সেই কাজটি করে গেছেন। এরশাদের নির্যাতনের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুখের কাছে তিনি পরাজিত হননি, শেষ পর্যন্ত তিনি লড়াই করেছেন কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে জনগণের জন্য একটু কাজ করা যায়। বিএনপি মহাসচিব আরো বলেন, অনেকেই বলে আমরা বুড়ো হয়ে গেছি, সত্য কথা, আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আরো একটি সত্য কথা আছে, বৃদ্ধের মস্তিষ্ক থেকে যুবকদের স্পন্দন দাও, সেই শক্ত স্পন্দন আমরা দেখতে চাই, সেই দৃঢ় সাহসী নতুন এবং নবীন নেতৃত্ব আমরা দেখতে চাই, তাদের পাশে নিয়ে নেতৃত্ব দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে মহাসচিবের বক্তব্য চলাকালে নেতাকর্মীরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করেন, কর্মীদের শান্ত করার চেষ্টা করেন ফখরুল ইসলাম। পরিস্থিতি শান্ত না হয় বক্তব্য বন্ধ করে ডায়াসেরে চলে যান তিনি। কিছু সময় পরে পরিস্থিতি শান্ত হলে আবারও তাকে মঞ্চে ডেকে আনা হয়। একই অনুষ্ঠানে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্য দেওয়ার সময়ও নিজেদের মধ্যে কথা কাটাকাটি এবং ধাক্কাধাকি করেন নেতাকর্মীরা। তখন শামসুজ্জামান দুদু কর্মীদের শান্ত করেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান এবং দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মালিকরা লঞ্চ চালাতে পারছেন না, এজন্য তারা দুপুর থেকে লঞ্চ বন্ধ রেখেছেন। তবে কোনো ধর্মঘট ঢাকা হয়নি। দুপুরে লঞ্চ মালিকদের সংগঠনের জরুরি বৈঠকে লঞ্চ বন্ধের সিদ্ধান্ত নেন মালিকরা। এর মধ্যে টার্মিনাল থেকে লঞ্চগুলো অন্যত্র সরিয়ে নিয়েছেন তারা। এর আগে জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবিতে শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা দিয়ে চিঠি পাঠিয়েছে লঞ্চ মালিক সমিতি। ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর সিভিল হাসপাতালে আগুন ধরে যাওয়ায় 10 জন করোনা রোগের মৃত্যু হয়েছে। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর সিভিল হাসপাতালে আগুন ধরে যাওয়ায় 10 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে। আইসিইউতে ভর্তি থাকা আহত রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাসপাতালটিতে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে বলা হচ্ছে। আহমেদনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, মহারাষ্ট্রের আহমেদনগরের সিভিল হাসপাতালে হৃদয় বিদারক দুর্ঘটনায় অত্যন্ত ব্যথিত। শোকের এই মুহূর্তে আমার সমবেদনা শোকাহত পরিবারের সাথে রয়েছে এবং আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এনডিটিভি জানিয়েছে, যে ওয়ার্ডে আগুন লেগেছে সেটি কোভিড ওয়ার্ড ছিল। বর্তমানে ফায়ার সার্ভিস বিভাগের তদন্ত চলছে। আজ সকাল 10:30 দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দমকল কর্মীদের ব্যাপক প্রচেষ্টার পরে অবশেষে বেলা 11:30 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আহমেদনগর জেলা কালেক্টর রাজেন্দ্র ভোসলে সাংবাদিকদের বলেন, রোগীদের অন্য হাসপাতালে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু ফায়ার ব্রিগেডের প্রাথমিক তদন্তে দেখা গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ওই ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি থাকার খবর অস্বীকার করেছে ইসলামাবাদ। একই সঙ্গে দেশটি বলেছে, অদূর ভবিষ্যতে পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনেরও কোনো পরিকল্পনা নেই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখারের বরাত দিয়ে ইসলামাবাদ থেকে আইআরআইবি সংবাদদাতা এ খবর জানিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয় যে ইসলামাবাদ দেশটিতে সেনা ঘাঁটি করতে আমেরিকাকে অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এ ব্যাপারে ইফতিখার শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানে কোনো মার্কিন বিমান ঘাঁটি নেই এবং এরকম ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনাও ইসলামাবাদ বিবেচনা করছে না। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ব্যাপারে যে কোনো কল্পনাপ্রসূত খবর প্রচার করা হবে দায়িত্বহীনতার পরিচায়ক। আসিম ইফতিখার দাবি করেন, 2001 সাল থেকে পাকিস্তান ও আমেরিকার মধ্যে সামরিক সহযোগিতা থাকলেও নতুন করে দুই দেশের মধ্যে কোনো চুক্তি সই হয়নি। 2001 সালে আফগানিস্তান দখলের সময় আমেরিকা সন্ত্রাস বিরোধী যুদ্ধের জিগির তুলেছিল। সে সময় পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক পারভেজ মোশাররফ আমেরিকাকে সহযোগিতা করেন। সবশেষে খেলার খবর, ক্রিকেট। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই নিশ্চিত করল অজিরা। আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয় ক্যারেবিয়ানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে 22 বল ও 8 উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলটির পক্ষে সর্বোচ্চ 89 রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। 56 বলে সাজানো তার ইনিংসটিতে ছিল 4টি 6 ও 9টি 4 মার। এছাড়া মিচেল মার্শ করেছেন 32 বলে 53 রান। তাদের দুজনের ব্যাটে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওজিরা। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আজারবাইজান তাদের মতবিরোধগুলো নিরসন ও সম্পর্ক জোরদারের বিষয়ে কাজ করতে একমত হওয়ার কথা ঘোষণা করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী নাসির মাহমুদ।
ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আজারবাইজান তাদের মতবিরোধগুলো নিরসন ও সম্পর্ক জোরদারের বিষয়ে কাজ করতে একমত হওয়ার কথা ঘোষণা করেছে। সাম্প্রতিক কয়েক মাসে এই দুই দেশের সম্পর্কে বেশ উত্তেজনা ও টানাপোড়েন দেখা দিয়েছে। আজারবাইজানের কোনো কোনো কর্মকর্তা ইরান বিরোধী বক্তব্য দেওয়ায় ও ইরান বিরোধী অবস্থান নেওয়ায় ওই উত্তেজনা দেখা দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বাকু তেহরান সম্পর্কের বিষয়ে সর্বসাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, ইরান তার প্রতিবেশীদের নিজের আত্মীয় বলে মনে করে। তিনি বলেন, এই দুই দেশের মধ্যে কোনো কোনো বিষয়ে নীতি অবস্থান ও মতের অমিল থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল উভয় দেশই বাধাগুলো অতিক্রমের দৃঢ় ইচ্ছা রাখে। ওদিকে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জিহুন বারমব বলেছেন, আমি নিশ্চিত যে তেহরান বাকুর সম্পর্ক সব সময়ের মতোই ইতিবাচক পথে জোরদার হবে। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইরানের বিরুদ্ধে এক ভিত্তিহীন অভিযোগ তুলে বলেছিলেন, ইরান ও আর্মেনিয়া এক গোপন আঁতাতের ভিত্তিতে আজারবাইজানের কাছ থেকে দখল করা অঞ্চল 30 বছর ধরে মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহার করেছে। ইরান ওই অভিযোগকে আজারবাইজানি প্রেসিডেন্টের অবিবেচনাসুলভ বক্তব্য বলে নাকচ করে দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই প্রসঙ্গে বলেছেন, যদিও বাকু থেকে বিশেষ ও ইতিবাচক নানা বার্তা আসছে, তা সত্ত্বেও বাকুর মধ্যে ভিত্তিহীন অভিযোগ তোলার প্রবণতাও দেখা যাচ্ছে। আসলে বাকুর কর্মকর্তারা মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিতেই ইরানের স্বার্থ ক্ষুণ্ণ করতে ইরান বিরোধী কথাবার্তা বলছেন। কোন কোন বিশেষজ্ঞ বলছেন, এই অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে একদিকে কোন কোন আরব দেশের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চল ও অন্যদিকে আজারবাইজানের মাধ্যমে ইরানের উত্তরাঞ্চলের কাছাকাছি হওয়ার চেষ্টা করছে ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছেন, সৎ প্রতিবেশী সুলভ নীতিতে বিশ্বাসী ইরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি আজারবাইজানের জন্যই দীর্ঘমেয়াদে বেশি ক্ষতিকর হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশের জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে গণপরিবহন ও পণ্য পরিবহনের পর এবার অভ্যন্তরীণ নৌপথেও লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। এ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়াসহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে গণপরিবহন ও পণ্য পরিবহনের পর এবার আভ্যন্তরীণ নৌপথেও লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকগণ। আজ শনিবার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় চলমান পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, সব রকম জ্বালানি তেল, ডিজেল এবং কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার ভোর 6টা থেকে সব ধরনের পণ্য পরিবহন ও গণপরিবহন বন্ধ রয়েছে। এ কারণে সারাদেশে ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ।
সরকার আমাদেরকে নিজের মুখে বলতে হবে, ভাড়া দিতে হবে, অন্যতো তেলের দাম আগের মতন করে দিতে হবে।
ভার্সিটি আছে, সবকিছু এখন অফলাইনে করছে। এখন এই অবস্থায় যদি এরকম করে, যে এই যে দুর্ভোগ আমরা পড়তেছি।
বর্তমান যে আলুর আবাদে অন্তর্গত তিন থেকে চারবার সেচ দিতে হয়, এই সেচ দেওয়া সম্ভব হবে না। তেলের দাম যদি বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, এই ভাড়াটা কোনোদিন আর পূর্বের জায়গায় ফিরে যায় না।
তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। ভারত সহ সারা বিশ্বে দাম বৃদ্ধি এবং পাচার ঠেকাতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নসরুল হামিদ বলেন, আমরা জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সাথে মিলিয়ে সমন্বয় করেছি। জ্বালানি তেলের দাম যে হারে সমন্বয় করা হয়েছে, তাতে গণপরিবহনে 10 কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া 93 পয়সার বেশি বাড়ার কথা নয়। ভাড়া বাড়ানোর নামে যাত্রীদের এভাবে জিম্মি করা উচিত হচ্ছে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির নেতা এবং সাবেক জ্বালানি মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,
যখন তেলের দাম কম ছিল তখন তো বাংলাদেশে এই বিভিন্ন পর্যায়ের তেলের মূল্য কমানো হয়নি। এখন বিদেশে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এই কথা বলে আজকে কেরোসিন ডিজেলের দাম একবারে প্রতি লিটার 15 টাকা বৃদ্ধি করা হয়েছে। সরকারের কোনো মাথা ব্যথা নেই কেন? এই জন্য যে এই সরকার জনগণের সরকার নয়।
ওদিকে জ্বালানির মূল্য বৃদ্ধির পর পরিবহন মালিকদের দাবিতে ভাড়া বাড়লেও তা যেন জনগণের জন্য সহনীয় হয়, সরকার সেদিকে দৃষ্টি রাখবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহনের ভাড়া বৃদ্ধি করতে না পারে, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থা সহ সকলকেই সতর্ক থাকতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েকটি আসরে আমরা নতুন একটি প্রদেশে ঘুরে বেড়াচ্ছি। নতুন এই প্রদেশটির নাম সেমনান। বেশ সুন্দর একটি প্রদেশ এটি। আবহাওয়াগত বৈচিত্র্য যেমন রয়েছে, তেমনি প্রাচীন ও ঐতিহাসিক অনেক স্থাপনাও রয়েছে দেখার মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য। সেমনান প্রদেশে 20,000 হেক্টরের বেশি সংরক্ষিত এলাকা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে বুনো পশু পাখির জন্য নিরাপদ এলাকাও।
আবার শাহরুদ শহরের দক্ষিণ পূর্বাঞ্চলেও রয়েছে তুরান নামের একটি সংরক্ষিত এলাকা। এই এলাকাটি বুনো প্রাণীর অভয়ারণ্য। শাহরুদের উত্তর পূর্ব দিকে রয়েছে খোস ইলাক নামের আরেকটি সুরক্ষিত অঞ্চল। এতগুলো প্রাকৃতিক অঞ্চল যেখানে, সেই এলাকাটি যে কিরকম সুন্দর হবে তা তো ভাবাই যেতে পারে। সপ্তম শতকের বিখ্যাত ভ্রমণবিদ ইয়াকুত হামাবি তার ভ্রমণ কাহিনীতে সেমনান সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি উদ্ধৃত করেই শুরু করব আজকের আসর। তিনি লিখেছেন, আমি এই শহরটি দেখেছি, বাগবাগিচায় ভর্তি সেমনান। পানির প্রবাহ যেমন রয়েছে তেমনি পরিচ্ছন্ন শহর হিসেবে মনে করা হয় শহরটিকে। আমরা এই সেমনান প্রদেশ নিয়ে আজও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
গত আসরে আমরা সেমনান বাজারে ঢুকেছিলাম। ওই বাজারে স্থায়ীভাবে উৎপাদিত এত সব শিল্প হস্তশিল্প সামগ্রী রয়েছে যে সেমনান সফরকে ঐতিহাসিক এবং স্মৃতিময় করে রাখার জন্য এগুলো সংগ্রহে রাখার মতো। এই বাজারটি আমরা বলেছিলাম সেমনানের ঐতিহাসিক জামে মসজিদের পাশে। স্বাভাবিকভাবেই মসজিদের প্রসঙ্গ এসে যায়। ঐতিহাসিক দিক থেকে খুবই মূল্যবান একটি নিদর্শন এই জামে মসজিদ। সেমনান সফরে গেলে এই মসজিদটি পরিদর্শন করলেই ওই এলাকার ঐতিহাসিক মূল্য এবং প্রাচীনত্বের বিষয়টি অনুধাবন করা সহজ হবে। বিশেষ করে যারা পুরাতত্ত্ব নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তাদের জন্য এই মসজিদের স্থাপত্য শৈলী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সেমনান জামে মসজিদকে সেমনান শহরের ইসলামী নিদর্শনের সবচেয়ে প্রাচীন স্থাপনা হিসেবে মনে করা হয়। ইতিহাসের কালো পরিক্রমায় এই মসজিদটি ছিল সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য ও মূল্যবান। এখানে খনন কাজ চালিয়ে যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞগণ বলছেন, এই মসজিদটি একটি অগ্নিমণ্ডপের ধ্বংসস্তূপের উপর স্থাপিত হয়েছে। তবে সময়ের আবর্তনে এখানে ব্যাপক পরিবর্তন, পরিমার্জন, মেরামত ইত্যাদি করা হয়েছে। এখন মসজিদের যে স্থাপনাটি দেখতে পাওয়া যায় সেটি তৈমুরি ও সালজুকি শাসনামলের বলে ইতিহাসবিদদের ধারণা। এর 32 মিটার উঁচু যে মিনার সেটি প্রমাণ করে কতটা প্রাচীন এই মসজিদ স্থাপনা। মিনার নিয়ে আরো কথা হবে খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম 32 মিটার উঁচু মিনারের কথা। মিনারটি মসজিদের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। হিজরি 417 থেকে 466 সালের মধ্যে ওই মিনার নির্মাণ করা হয়েছে। মিনারের গায়ে কুফি ফন্টে লেখা ক্যালিগ্রাফি দেখতে পাওয়া যায়। তাছাড়া ইটের কারুকাজ করে চমৎকারভাবে সুসজ্জিত করা হয়েছে মিনারটিকে। সেমনান জামে মসজিদের মিনার সালজুকি মিনার নামে পরিচিত। সালজুকি শাসনামলে নির্মিত ঐতিহাসিক ও অতীব সুন্দর মিনারগুলোর একটি এই মিনার। আর সে কারণেই হয়তো মিনারটি ইরানের জাতীয় ঐতিহ্য ও নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এখানকার আরো একটি নিদর্শনও ইরানের জাতীয় ঐতিহ্য ও নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সেটি একটি হাম্মাম, নাম পাহানে হাম্মাম। হাম্মাম হল গণ গোসলখানা, তবে গোসলখানাটি এখন আর তার আগের স্বরূপে নেই। এখন এটি তার রূপ পাল্টে হয়ে গেছে নৃতাত্ত্বিক মিউজিয়াম। হিজরি 856 সালে তৈমুরি বাদশাহ আবুল কাসেম বাবর খানের শাসনামলে এই হাম্মাম নির্মাণ করা হয়েছিল। পাহানে হাম্মামের অন্যতম আকর্ষণীয় একটি বৈশিষ্ট্য হল এর মূল প্রবেশদ্বারের নয়নাভিরাম কারুকাজ। টাইলস দিয়ে সাজানো প্রবেশদ্বারটি খুবই দৃষ্টিনন্দন বৈকি। প্রবেশদ্বারের উপর অংশে চমৎকার একটি পংক্তি লেখা রয়েছে। টাইলসের উপর নাস্তালিক ফন্টে লেখা ওই কবিতার ক্যালিগ্রাফি নান্দনিক মনের খোরাক জোগাবে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও খানিক মিউজিক বিরতি নিচ্ছি। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। হাম্মাম খানার আয়তন 1000 বর্গমিটারের মতো। ভেতরের অবস্থাটা না দেখলে বোঝানো কঠিন। হাম্মাম খানায় প্রবেশের জন্য রয়েছে নারী পুরুষদের আলাদা আলাদা দরজা। ভেতরে রয়েছে হাউজ মানে জলাধার। কোনো কোনো জলাধারের পানি গরম করার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বসা, শোয়া, বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ করে হাম্মামের অভ্যন্তর ভাগ এত সুন্দর এবং পরিপাটি করে সাজানো হয়েছে যে তাকে এখন মিউজিয়ামে পরিণত না করে পারেনি কর্তৃপক্ষ। জাদুঘরের ভেতর যেসব শোকেস রয়েছে সেগুলোতে সেমনানের ঐতিহাসিক বস্তু নিদর্শন স্থান পেয়েছে। খ্রিস্টপূর্ব 2000 বছর আগের মৃৎশিল্পের নিদর্শন রয়েছে এখানে।
আরেকটি শোকেসে ইসলামী যুগের নিদর্শনও দেখতে পাওয়া যায়। এগুলো চকচকে কিছু তৈজস। সেমনান প্রদেশের ঐতিহাসিক টিলায় এগুলো পাওয়া গেছে। নৃতত্ব বিভাগে রয়েছে নারীদের ব্যবহৃত বিচিত্র অলংকার সামগ্রী। সেমনানের উপজাতীয় মহিলাদের নিজস্ব অলংকার এগুলো। সর্বশেষ শোকেসটিতে রয়েছে ধূমপান সম্পর্কিত বিচিত্র সামগ্রী। এই ধূমপানের বিষয়টি প্রাচীনকালের খানদানি বংশের সঙ্গে সম্পর্কিত। হোক্কা বলে যে বিষয়টির সঙ্গে অনেকেরই পরিচয় রয়েছে সেটি ছিল এক সময়ের জমিদারদের শান। এই হোক্কা মাটির যেমন হয় তেমনি কাচের, রূপার, তামার ইত্যাদি ধাতুর হয়। এইসব ধাতুর সাহায্যে হোক্কাকে অলঙ্কৃত করা এক সময়কার ঐতিহ্য ছিল।
যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই থাক। সেমনান সম্পর্কে সময় সুযোগ মতো আরো কথা হবে পরবর্তী কোনো আসরে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 6 নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, ট্রেনে ভ্রমণের আগেই স্ট্যান্ডিং টিকেটে জরিমানা, দৈনিক প্রথম আলো। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অযৌক্তিক, ধর্মঘট প্রত্যাহার দাবি যাত্রী কল্যাণ সমিতির, দৈনিক মানব জমিন। তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী, বলেছেন কাদের, দৈনিক ইত্তেফাক। শুধু কোচ দিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না, বিসিবিকে ওয়াসিম আকরাম, দৈনিক যুগান্তর। দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট চলছে, পথে পথে ভোগান্তি, দৈনিক কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের ডাকা বৈঠকে থাকছে রাশিয়া ইরান দৈনিক সংবাদ প্রতিদিন। অ্যাপ বলছে খাবার এসেছে তবু পেটে বড় ভোগ। মোদি দিদিকে চিঠি ক্ষুব্ধ প্রসেনজিতের দৈনিক আনন্দবাজার পত্রিকা। মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত 10 করোনা আক্রান্ত দৈনিক আজকাল।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ট্রেনে ভ্রমণের আগেই স্ট্যান্ডিং টিকেটে জরিমানা, দৈনিক প্রথম আলো। বিস্তারিত খবরে লেখা হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞায় ট্রেনে আসন ছাড়া দাঁড়িয়ে যাওয়ার টিকেট বা স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ভ্রাম্যমাণ টিকেট পরীক্ষকের বাড়তি ভাড়ার টিকেট বা টিটি টিকিট ঠিকই বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রী সাধারণের ট্রেনে ভ্রমণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে সরকারি নির্দেশনা সত্ত্বেও ট্রেনে স্বাস্থ্যবিধির কোনো বালাই থাকছে না, কারণ বাড়তি ভাড়ার সব টিকিটেই যাত্রীরা আসন ছাড়া ট্রেনে ভ্রমণ করবে। জ্বালানির দাম বাড়ায় সরকারিভাবে ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ শনিবার কমলাপুর রেলস্টেশনে এ চিত্র দেখা গেছে। আজও সকাল থেকে এই স্টেশনে যাত্রী সাধারণের ভিড় রয়েছে, অনেকে গন্তব্যের টিকিট না পেয়ে বাড়তি ভাড়ায় তা সংগ্রহ করছেন।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, জ্বালানি তেল, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। সড়কে চলছে না কোনো বেসরকারি বাস, তবে সিএনজি চালিত অটোরিকশা, রিক্সা, লেগুনা চলাচল করছে, তাও প্রয়োজনের তুলনায় অনেক কম। আজ শনিবার সকাল থেকে রাস্তায় যাত্রীদের ভিড় দেখা যায়। রাজধানীর বিভিন্ন সড়কে কিছু বিআরটিসির বাস চলাচল করেছে। বেসরকারি বাস না চলায় সড়কে যাত্রীদের দখলে নেই রিক্সা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। অ্যাপের বদলে বেশিরভাগ মোটরসাইকেল খেপে চলছে। এদিকে ধর্মঘটের কারণে অটোরিকশা, রিক্সা, লেগুনায় নেওয়া হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়াই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। কেউ কেউ নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে ভ্যান, কাভার্ড ভ্যানেও চড়ে যাচ্ছেন কর্মস্থলে ও গন্তব্যে।
দৈনিক যুগান্তরের খবরে লিখেছে, জিম্বাবুয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বধ। টি টোয়েন্টির র্যাঙ্কিংয়ে লাফিয়ে লাফিয়ে 10 থেকে 6 চলে আসে বাংলাদেশ। এমন দুরন্ত সব জয়কে পুঁজি করে বিশ্বকাপ নিয়ে নানা স্বপ্ন দেখতে থাকেন ক্রিকেট প্রেমীরা, কিন্তু ওমানে গিয়েই ধরাশায়ী হন তারা। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই হার দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে, এরপর সুপার টুয়েলভে রীতিমতো বিধ্বস্ত। সবগুলো ম্যাচ হেরে সবার আগে বিদায় ঘণ্টা বাজল বাংলাদেশের। এ পরিস্থিতিতে এই স্পোর্টসে করা বিশ্লেষণে বাংলাদেশের সমস্যা কোথায় তা তুলে ধরার চেষ্টা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। কিংবদন্তি এই পেসার বলেছেন, বাংলাদেশের মানুষ ক্রিকেট পছন্দ করে, প্যাশন আছে, কিন্তু আমার মনে হয় সেখানের সবাই, এমনকি ক্রিকেট বোর্ডের লোকজনেরাও তারা নিজেদের ক্রিকেটের সেরা বিশ্লেষক ভাবে। আমি তাদের বলতে চাই, আপনারা তা নন। আপনারা ক্রিকেট চালাতে পারেন কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন না। এটার জন্য কাউকে নিতে হবে, শুধু বাইরে থেকে কোচ নিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না।
দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এক্ষেত্রে শেখ হাসিনার সরকার সবসময় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। শনিবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধকল্পে সরকার অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে বলেও জানান সেতুমন্ত্রী। সড়ক পরিবহন মন্ত্রী জানান, আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডাররা উপস্থিত থাকবেন এবং বৈঠকে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে।
দৈনিক মানব জমিন এক খবরে লিখেছে, করোনার বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টারত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবন জীবিকা সচল রাখার স্বার্থে অযৌক্তিকভাবে বর্ধিত জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা সংকটে লকডাউন সহ নানা কারণে দেশের 77% মানুষের আয় কমে গেছে, ফলে 3,24,00,000 মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। এহেন সংকটাপন্ন দেশের মানুষজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা, তখনই জ্বালানি তেলের দাম 1 লাফে 23% বৃদ্ধির কারণে মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, খাদ্যপণ্য ও কৃষিজ উৎপাদন সহ সামগ্রিক ব্যয় আরও কয়েক গুণ বেড়ে যাবে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালেবান, তারপর থেকে সে দেশ নিয়ে সারা বিশ্বের উদ্বেগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে আগামী 10 নভেম্বর নয়াদিল্লিতে এক উচ্চস্তরীয় বৈঠকের ডাক দিয়েছে ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে আফগানিস্তানের তালেবান সরকারের থেকে পড়শি দেশগুলো আদৌ সুরক্ষিত কিনা সে বিষয়ে বৈঠকটি সংগঠিত হবে। বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চীন, পাকিস্তান, রাশিয়া, ইরান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে। এদিকে আফগানিস্তান নিয়ে ভারতের ঢাকা একটি সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। ইরান ও রাশিয়া আমন্ত্রণ গ্রহণ করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পি কে সেহগল জানিয়েছেন, ভারত কখনোই চায়না আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে কোন রকম জঙ্গিহানা চালানো হোক দেশে। তার মতে এই বৈঠক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বরাবরই অত্যন্ত গভীর।
দৈনিক আনন্দবাজার পত্রিকার এক খবর, অনলাইনে খাবার অর্ডার করাটা ইদানিং অনেকেরই প্রায় রোজকার অভ্যাস। অ্যাপ নির্ভর এই পরিষেবার ভুল ভ্রান্তি নিয়ে মাঝে মধ্যেই অভিযোগও ওঠে বিস্তর। তেমনই এক অভিযোগ নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিযোগের কেন্দ্রে অনলাইন খাবার সরবরাহের এক সর্বভারতীয় সংস্থা। টুইটারে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট করা ওই চিঠিতে প্রসেনজিতের অভিযোগ, 3 নভেম্বর সুইগি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম, কিছুক্ষণ পর অ্যাপে বার্তা আসে খাবার এসে গিয়েছে, কিন্তু অর্ডার করা খাবার আমার হাতে পৌঁছায়নি। বিষয়টি নিয়ে সংস্থাটির কাছে অভিযোগ জানালে তাকে খাবারের দাম ফেরত দিয়ে দেওয়া হয় বলেও চিঠিতে লিখেছেন অভিনেতা। আর এই বিষয়টি সরকারের গোচরে আনতে চান টলিউডের অভিভাবক।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা পারস্য উপসাগরে তেল ট্যাঙ্কার যুদ্ধ এবং এই যুদ্ধে আমেরিকার সরাসরি অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নিতে বাধ্য করার জন্য ইরানের উপর চতুর্মুখী চাপ প্রয়োগ সম্পর্কে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
We'll be right back.
আমেরিকা কুয়েতের তেল ট্যাঙ্কারগুলোতে নিজের পতাকা লাগিয়ে এগুলোকে স্কর্ট করতে শুরু করার আগ পর্যন্ত পারস্য উপসাগরে মোট 117টি তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হয়। এর মধ্যে ইরাক হামলা চালায় 63টিতে এবং ইরান চালায় 54টিতে। তবে আমেরিকা জাহাজ স্কর্ট করতে শুরু করার পর এক বছরে হামলার শিকার জাহাজের সংখ্যা 182টিতে উন্নীত হয়। এর মধ্যে ইরাকিরা হামলা চালায় 82টিতে আর ইরান পাল্টা হামলা চালায় 105টি জাহাজের উপর। অর্থাৎ কুয়েতি জাহাজগুলোতে মার্কিন পতাকা সংযোজনের পর ইরানের প্রতিশোধমূলক হামলা প্রায় দ্বিগুণ বেড়ে যায় এবং পারস্য উপসাগরের নিরাপত্তা আরও বেশি নড়বড়ে হয়ে পড়ে।
কুয়েতি জাহাজে মার্কিন পতাকা উড়ানো যদিও সর্বোৎকৃষ্ট সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমেরিকার দৃষ্টিতে এটি ছিল একটি রাজনৈতিক ঝুঁকি যা নেওয়া হয়েছিল সাদ্দামকে ইরানের হাতে পরাজিত হওয়ার হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে। এ কাজে আমেরিকার উদ্দেশ্য ছিল ইরানকে নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নিতে বাধ্য করা। তেল ট্যাঙ্কারগুলো স্কট করার মাধ্যমে পারস্য উপসাগরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পেরে আমেরিকা 1987 সালের গ্রীষ্মকাল থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। এটি ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় পর্যায়। আমেরিকা এ সময় ইরানে যে কোনো পণ্যের আমদানির পাশাপাশি দেশটিতে বহু পণ্য রপ্তানি নিষিদ্ধ করে।
1987 সালের গ্রীষ্মকাল পর্যন্ত আমেরিকা ছিল ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। সে সময়ে ইরানের কাছ থেকে প্রতিদিন 6 লাখ ব্যারেল তেল আমদানি করত আমেরিকা। একই সময়ে মার্কিন সরকার ইরানের কাছে খুচরা যন্ত্রাংশ, যোগাযোগ সামগ্রী, ট্রাক্টর ও বিমানের কিছু কিছু যন্ত্রাংশ রপ্তানি করত। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিগান 1987 সালের 1 নভেম্বর ইরানের কাছ থেকে সব ধরনের পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে তিনি ইরানের কাছে মার্কিন পণ্য রপ্তানির প্রক্রিয়াও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেন। ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা যাতে বিশ্বের অন্যান্য দেশও মেনে চলে সে লক্ষ্যে চেষ্টা চালাতে শুরু করে ওয়াশিংটন।
প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞার সঙ্গে এবারের নিষেধাজ্ঞা যুক্ত হয়ে ইরানের জন্য বড় ধরনের সংকট তৈরি হয়। ইরানের বিরুদ্ধে আমেরিকার এই চতুর্মুখী পদক্ষেপের উদ্দেশ্য ছিল তেহরানকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা, কিন্তু এত কিছু সত্ত্বেও ইরান যুদ্ধের ময়দানে নিজের অবস্থানকে শক্তিশালী মনে করেছিল এবং ধরে নিয়েছিল আর 2-1টা বড় ধরনের সফল অভিযান চালাতে পারলে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি যথারীতি ইরাকের শাসন ক্ষমতা থেকে সাদ্দামের অপসারণ এবং তার দেশে আগ্রাসন পরিচালনাকারী প্রতিটি শক্তিকে উচিত শিক্ষা দেওয়ার সংকল্পে অটল থাকেন।
ওদিকে আমেরিকা যেমন পারস্য উপসাগরের তেল ট্যাঙ্কার যুদ্ধে অংশগ্রহণ করে নিজেকে সরাসরি ইরাক ইরান যুদ্ধে জড়িয়ে ফেলে, তেমনি শেখ শাসিত আরব দেশগুলিও এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে প্রতিবছর ইরানি হাজিরা 6 জিলহজ মক্কার বিভিন্ন স্কোয়ারে মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুষ্ঠান পালন করতেন। কিন্তু 1987 সালের জুলাই মাসে মক্কানগরীর মুয়াবিদা স্কোয়ারে ওই অনুষ্ঠান পালন করার সময় সৌদি নিরাপত্তা বাহিনী চারদিক থেকে রাস্তা বন্ধ করে ইরানি হাজিদের উপর নির্বিচারে গুলি চালায়। কাবা ও হারাম শরীফের সম্মান ও পবিত্রতা লঙ্ঘন করে চালানো ওই পৈশাচিক হামলায় প্রায় 400 ইরানি হাজি শহীদ ও অপর প্রায় 1000 ইরানি হাজি আহত হন। আহতদের মধ্যে শত শত নারী হাজি ছিলেন। সৌদি সরকার আমেরিকা ও সাদ্দাম সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি করার লক্ষ্যে ওই বর্বরোচিত হত্যাকাণ্ড চালায়।
আল্লাহর পক্ষ থেকে ঘোষিত নিরাপদ শহর মক্কায় ইরানি হাজিদের উপর সৌদি পুলিশের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বলেন, সৌদি সরকারের একটি বিষয় জেনে রাখা উচিত যে আমেরিকা সৌদি আরবের ইতিহাসে এমন এক কলঙ্ক কালি লেপন করেছে জমজম কূপের পানি দিয়ে কিয়ামত পর্যন্ত ধৌত করলেও যার দাগ মুছে যাবে না। আমরা এই বর্বরোচিত হামলার জন্য আমেরিকাকে দায়ী মনে করছি।
এদিকে ইরানকে 598 নম্বর প্রস্তাব মেনে নিতে উৎসাহিত করার জন্য 1987 সালের 11 সেপ্টেম্বর জাতিসংঘের তৎকালীন মহাসচিব পেরেস ডি কুয়েলার তেহরান সফরে আসেন। তার অনুরোধের জবাবে ইরান জাতিসংঘকে আগে এই যুদ্ধের আগ্রাসী শক্তিকে চিহ্নিত করার আহ্বান জানায়। ইরানে দুদিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব ইরাকে যান এবং সেখানে সাদ্দামের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন, কিন্তু সাদ্দাম এই প্রস্তাবে বড় ধরনের কোন পরিবর্তন আনার বিরোধিতা করেন। তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তালেবান নেতা মোল্লা হেবাতুল্লাহ আখন্দ জাদা। তার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে তালেবান প্রধানমন্ত্রীর দপ্তর এক টুইটার বার্তায় এখবর জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের বর্বরতার শিকার হয়েছে ফিলিস্তিনের আরও এক কিশোর। অধিকৃত পশ্চিম তীরের নাবলু শহরের কাছে ইহুদিবাদী সেনারা গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল নাবলু শহরের পূর্ব দের আল হাতাব এলাকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইহুদিবাদীদের সেনাদের সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলের সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত হয়। ইহুদিবাদী ইসরায়েলের একটি পত্রিকা খবর দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে 100,000-এর বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। হিব্রু ভাষার ইসরায়েল হায়ুম নামের পত্রিকাটি বলেছে, পরিস্থিতির পরিবর্তন করতে হলে ইসরায়েলকে বহু পথ পাড়ি দিতে হবে। 19 বছর ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে বন্দী জীবন কাটে অবশেষে মুক্তি পেয়েছেন একজন ফিলিস্তিনি বন্দী। মজদি হুসেন আল কুবাইসি নামের ওই ফিলিস্তিনি বন্দীকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়। ইরানের 60 মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন 25 কেজি, জানিয়েছেন আরবি শক্তি সংস্থার মুখপাত্র। রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ক্রিমিয়া এবং সবসময় এটি রাশিয়ার অংশই থাকবে। প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা, তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশে চলছে পরিবহন ধর্মঘট। আজ থেকে বন্ধ হয়েছে লঞ্চ চলাচল। এবং ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগরে সিভিল হাসপাতালে অগ্নিকাণ্ড, মারা গেছে 10 করোনা রোগী। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶